আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর জল করো ও গুমর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সপ্তাহ ঘুরে আরও একবার মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনা, এই কবরবাসীর ঘটনা বলে অনুষ্ঠানে আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ পেশ করছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে এবং লাখো কোটি দরুদ ও সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনে আসতেছিলাম যে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম ইনাদেরকে হাশরের ময়দানে কীরকম জিজ্ঞাসাবাদ করা হবে, এর মূল রহস্য তাও বলে দিয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরামের ব্যাপারে সাফাই পেশ করবেন, আর যারা আম্বিয়া কেরামকে মান্য করে নেয় কাফির সম্প্রদায় রয়েছে তাদেরকে অপদস্থ করা হবে। আর আল্লাহ তাআলার সব কিছুর মধ্যে অনেক হিকমত রয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি এবং পূর্ববর্তী যারা, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং আগের নবীর যারা উম্মত রয়েছে তাদের মধ্যে উভয়ের মধ্যে কথার মধ্যে কিছু বিতর্ক সৃষ্টি হওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হবে, যেটা কাল হাশরের ময়দানে এরপর ফয়সালার দিকে কি হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের কে যেভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর সেটা কিভাবে প্রস্ফুটিত হবে, এবং যারা অমান্যকারী, যারা নবী পাক আম্বিয়া কেরামকে যারা অমান্য করেছে তাদের কি কঠিন শাস্তির মুখে তারা অপদস্থ হবে, সে ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা শুনবো। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমত কী রয়েছে সেটাও ইনশাআল্লাহ তাআলা বুঝতে পারবো, কীভাবে কাদেরকে কী কোন পর্যায়ে কোন স্টাইলে তাদেরকে প্রশ্ন করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ তাআলা, সে সম্পর্কে শুনবো। শুরুতেই দরুদ পাকের ফজিলত অবশ্যই বলি যে আমরা যখন মুসলমান পরস্পর মিলিত হই আমাদের উচিত আমরা মোহাব্বত সহকারে এক অপরের সাথে মিলিত হওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা মিলিত হও অর্থাৎ পরস্পর মিলিত হও তখন একে অপরের সাথে মুসাফা করো, দুজন মুসলমান ভাই যখন একত্রিত হবে তখন যাতে একে অপরের সাথে মুসাফা করে, হাত মিলায়। আর হাত মিলানোর পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দরুদ শরীফ পাঠ করা হয় তখন এই দরুদ শরীফের বদৌলতে তার পূর্বের এবং পরবর্তী গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, অর্থাৎ পৃথক হওয়ার পূর্বেই। আল্লাহ তাআলা কত দরদি কত দয়াবান আমাদের জন্য যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের দুরুদে পাকের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসুন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বত সহকারে আমরা দরুদ শরীফ পাঠ করি, এবং এটাও নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা যখন মুসলমান ভাইদের সাথে আমরা মিলিত হব, পরস্পর সাক্ষাৎ হবে, মোহাব্বত সহকারে আগ্রহ নিয়ে তাদের সাথে যাতে সালাম বিনিময় হয়, মুস্কি হাসি মুখের মধ্যে থাকে, সুন্দরভাবে যাতে মুসাফা হয় দুই হাতে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও অবশ্যই যাতে আমরা দরুদ শরীফ পাঠ করি, দরুদে পাক পাঠ করার ক্ষেত্রে যাতে আমরা অলসতা না করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা রয়েছে আমরা আমাদের সাথে এবং অন্যান্য আম্বিয়া কেরামের উম্মত যারা রয়েছে তাদের সাথে কীভাবে কথোপকথন হবে, কিছু এক প্রকার বিতর্কের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে এবং সেই সময়টা কেমন হতে পারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাশরের ময়দানে মূল কী উদ্দেশ্য রয়েছে ওই সময়কার অবস্থানের, ইনশাআল্লাহ তাআলা আমরা মনোযোগ সহকারে শুনতে থাকি, এলমে দিন হাসিল করতে থাকি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করি, ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য আখিরাতে কামিয়াবির জন্য একটা মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আবদুল্লাহ ইবনে মোবারক হানফি মাজহাবের অনেক বড় একজন ফকিহ এবং হাদিস বিশারদ রয়েছেন, তো মুরসাল সূত্রে একটি দীর্ঘ হাদিস ইনি এভাবে বর্ণনা করেছেন যেটা আপনাদের সম্মুখে আমি পেশ করার চেষ্টা করছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক যখন আপন বান্দাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবে সবাইকে, তখন সর্বপ্রথম ডাকা হবে ইসরাফিল ফেরেশতাকে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, আমার অঙ্গীকারনামা, প্রতিশ্রুতি ও বাণী এগুলো কি তুমি পৌঁছে দিয়েছিলে? ইসরাফিল বলবেন, হ্যাঁ, আমি জিব্রাইল আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়েছি। জিব্রাইলকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইসরাফিল কি আমার বাণী তোমার নিকট বুঝিয়ে দিয়েছে? জিব্রাইল বলবে, হ্যাঁ, আমি তো তা পৌঁছে দিয়েছি সংশ্লিষ্ট আম্বিয়া কেরামের কাছে। অর্থাৎ ইসরাফিল থেকে জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আম্বিয়া কেরামের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। তখন নবীগণ আলাইহিস সালাম যারা রয়েছে আম্বিয়া কেরাম, ইনাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, জিব্রাইল কি আপনাদের কাছে আমার উক্ত প্রতিশ্রুতিনামা পৌঁছে দিয়েছে? তখন নবীগণ আলাইহিস সালাম বলবেন, হে রব্বে বারি, হে রব আল্লাহ, হ্যাঁ, আমাদের নিকট পৌঁছে দিয়েছে। আমরা তা আমাদের স্বজাতির নিকট, অর্থাৎ আমাদের উম্মতের নিকট আমরা পৌঁছে দিয়েছি। আপন আপন আম্বিয়া কেরামগণ আপন আপন জায়গা থেকে বলবে যে আমরা উম্মতের নিকট পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ তাআলা তাদের, অর্থাৎ প্রত্যেক নবীর উম্মতদেরকে ডাকবেন এবং বলবেন, তোমাদের স্ব স্ব নবীগণ, অর্থাৎ আপন আপন নবীগণ আলাইহিস সালামগণ কি আমার বাণী তোমাদের নিকট পৌঁছিয়ে দিয়েছিলেন? তারা কেউ স্বীকার করবে, আবার কেউ কেউ অস্বীকার করবে। দেখুন কি অবস্থা, আম্বিয়া কেরামের ব্যাপারে মিথ্যা অপবাদ, যেটা কাল হাশরের ময়দানে ঘটতে যাচ্ছে। দেখেন, আম্বিয়া কেরাম সত্যি তো আমাদের নিকট পৌঁছে দিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা সম্মানিত, অথচ ঘটবেটা কি? মনোযোগ সহকারে আল্লাহ হাবিব আলাইহিস সালাম সুন্দরভাবে ধারাবাহিকভাবে এগুলো বর্ণনা করছেন, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। তো কেউ স্বীকার করবে, কেউ অস্বীকার করবে। তখন নবীগণ আলাইহিস সালাম বলবেন, আমরা যে বাণী পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করেছি তার পক্ষে আমাদের সাক্ষী আছে, আমরা যে পৌঁছে দিয়েছি সেটা সাক্ষী আছে, আর তুমি নিজেই তো সাক্ষী, হে রব্বে বারি, তুমি তো ভালো জানো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাদের পক্ষ বড় সাক্ষী কে যে তোমরা যে পৌঁছিয়ে দিয়েছ? অর্থাৎ আল্লাহ তাআলা সব কিছু ভালো জানেন। আম্বিয়া কেরাম আলাইহিম সালাত ও সালামের পক্ষে আল্লাহ তাআলা কীভাবে সাফাই পেশ করছেন, ইনাদের পক্ষে আল্লাহ তাআলা জিনিসগুলো কীভাবে ক্লিয়ার করছেন। এরা যে অভিযোগ পেশ করলো, নাউজবিল্লাহ, কেউ কেউ অস্বীকারী, এমন এমন বদনসিব যারা বলছে বাণী পৌঁছিয়ে দেয় নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কেরামের পক্ষে কীভাবে সাফাই পেশ করছেন, মনোযোগ সহকারে শ্রবণ করেন। তো বলবে, আল্লাহ তুমি তো নিজেই সাক্ষী। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাদের পক্ষ বড় সাক্ষীকে? তখন আম্বিয়া কেরাম যারা রয়েছে, অন্যান্য আম্বিয়া কেরাম, ইনারা বলবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতগণ, অতঃপর উম্মতে মুহাম্মদীকে আমাদেরকে ডাকা হবে। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা, এই নবীগণ যে দাবি করছেন তারা নিজ নিজ সম্প্রদায়ের কাছে রিসালতের বাণী পৌঁছিয়ে দিয়েছে, তোমরা কি তা সাক্ষ্য দিচ্ছ? অর্থাৎ অন্যান্য আম্বিয়া কেরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্যটা নিচ্ছে কার থেকে? উম্মতে মুহাম্মদী থেকে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বর্ণনা দিচ্ছেন যে আমার উম্মতের যখন জিজ্ঞেস করবে তারা বলবে, হ্যাঁ, হে প্রতিপালক, নবীগণ সত্যি তোমার বাণী পৌঁছে দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছে। তখনই যারা পূর্ববর্তী উম্মত রয়েছে তারা প্রতিবাদ মুখর হয়ে উঠবে, বলবে, তোমরা আমাদের পরে এসেছ, না দেখে না শুনে কিভাবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? একটু খেয়াল করেন, ওই সমস্ত বেয়াদব যারা বলতেছে আম্বিয়া কেরামগণ আমাদের নিকট তোমার বাণী পৌঁছে দেয় নাই, যারা মিথ্যা অপবাদ দিচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্বিয়া কেরামগণ সত্যিই কিন্তু পৌঁছে দিয়েছেন, তখন ওরা কিন্তু তর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে যে তোমরা তো আমাদের পরে আসছো। আল্লাহকে উদ্দেশ্য করে বলবে, যারা আমাদের জামানা পায়নি, ওরা বলবে যে আমাদের জামানা পায়নি, তারা কিভাবে আমাদের কার্যক্রম সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে? তখন আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞাসা করবেন, তোমরা পূর্ববর্তী উম্মত ও তাদের কার্যক্রম না দেখে কিভাবে সাক্ষ্য দিচ্ছ? মনে হয় পূর্ববর্তী এবং পরবর্তী উম্মতের মধ্যে এই যে একটা কথার মধ্যে তর্কাতর্কি, অর্থাৎ এরা বলছে, ওরা বলতেছে কীভাবে তোমরা সাক্ষী দিচ্ছ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা সাক্ষী দিচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো সুন্দরভাবে খেয়াল করছেন, এর মধ্যে রহস্যটুকু আস্তে আস্তে আপনারা জানতে পারবেন, মনোযোগ সহকারে শুনতে থাকুন। কারণ উম্মতে মুহাম্মদী অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কী বলবেন জানেন? হে প্রভু, তুমি আমাদের কাছে এমন একজন মহান রসুল প্রেরণ করেছ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহেদ ও শাহিদ, হাজির ও নাজির উপাধিধারী, এমন উপাধিধারী যার মাধ্যমে তুমি আমাদের কাছে তোমার কিতাব পাঠিয়ে পূর্ব জমানার সমস্ত ঘটনা বর্ণনা করে দিয়ে বলেছ যে পূর্ববর্তী নবীগণ তাদের দায়িত্ব পূর্ণভাবে পালন করেছেন, আমরা তার মুখে এসব কথা শুনে বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন, কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, তাহলে অন্যান্য আম্বিয়ে কেরামের ঘটনা, অন্যান্য আম্বিয়ে কেরামের ঘটনা কোরআনে পাকের মধ্যে রয়েছে, তারা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনি দেখেন না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, মরিয়াম এর ঘটনা, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, এত সুন্দর সুন্দর ঘটনা কোরআনে পাক যদি আপনি ডিসকাস করেন একটু, দেখবেন সমস্ত আম্বিয়ে কেরামের ঘটনা, অনেক ঘটনা কিন্তু আপনি কোরআনে পাকের মধ্যে এগুলো পাবেন। কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে প্রায় 50টা এত আয়াতের মধ্যে 6,666 আইন কানুন সম্পর্কে, অর্থাৎ বিধিবিধান সম্পর্কে কমপক্ষে প্রায় 500টা আয়াত নাজিল হয়েছে, আর বাকি সব যদি আপনি হিস্টোরি দেখেন তাহলে দেখবেন অন্যান্য পূর্ববর্তী ঘটনা, হয়তো আম্বিয়ে কেরাম কিংবা আউলিয়ে কেরাম যারা আল্লাহর বলি হয়েছেন, আল্লাহ তাআলার বন্ধু হয়েছেন, কিংবা আম্বিয়ে কেরাম যারা ছিলেন, ইনাদের ঘটনা বেশিরভাগ আপনি কোরআনে পাকের মধ্যে পাবেন। তাহলে দেখেন কোন জায়গা থেকে কোথায় চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছু যে এতক্ষণ বর্ণনা করলাম, এগুলো বর্ণনা করার পর সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বিস্তারিত কিছু না বলে সূরা বাকারার 143 আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ হচ্ছে এমনইভাবে আমি তোমাদের মধ্যপ্রন্তী বা নির্ভরযোগ্য উম্মত বানিয়েছি যাতে তোমরা সমগ্র মানব জাতির সাক্ষী হতে পারো, এবং তোমাদের রসুল যেন তোমাদের সাক্ষীর উপর সত্যায়নকারী মহাসাক্ষী হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহেদ এবং শাহিদ, অর্থাৎ হাজির এবং নাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ সাক্ষ্যদাতা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন, আর সেই ক্ষমতা বলেই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদের পক্ষে সাপোর্ট দিবেন। আর যারা অপদস্থ হতে যাচ্ছে, যারা আম্বিয়ে কেরামের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, যারা বলছে আমাদের নিকট বাণী পৌঁছিয়ে দেয় নাই, তারা সেদিন কীভাবে লাঞ্ছিত হবে। আর সেই ঘটনা দেখেন, স্বাভাবিকভাবে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের উম্মতগণ সাক্ষ্য দিবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম সেই সাক্ষ্য মহাসাক্ষ্যদাতা হয়ে যাবেন, সেক্ষেত্রে ওরা অপদস্থ হয়ে যাচ্ছে, যারা মিথ্যা বলেছে, যারা আম্বিয়ে কেরামের ব্যাপারে তোহমত দিচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, তাদের অবস্থা কী হবে সেদিন। আর অন্যান্য আম্বিয়ে কেরাম সেদিন তাদের, তারা যে বলেছিলেন যে আমি পৌঁছে দিয়েছি, এই কথাটা যথার্থ হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সাফাই পেশ করছেন আম্বিয়ে কেরাম অন্যান্যদের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাধ্যমে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই এখানে উম্মত বলতে নির্ভরযোগ্য উম্মত, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভরযোগ্য উম্মতের কথা বলা হয়েছে। আচ্ছা, আল্লাহ পাক হাশরের ময়দানে এই যে একটা বিতর্ক সৃষ্টি করার মতো একটা পরিবেশ, আল্লাহ তাআলা হাশরের ময়দানে সবাইকে একত্রিত করে এরপর যে জিজ্ঞাসাবাদ করছে, ফয়সালা করছেন, এ সময় সমস্ত আম্বিয়ে কেরামকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখাপেক্ষী বানিয়ে দিয়েন, এবং সমস্ত উম্মতকে, অর্থাৎ সমস্ত আম্বিয়ে কেরামের যারাই উম্মত আছে এইসব উম্মতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মুখাপেক্ষী করে দিবে। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ পাক ওয়াসওয়াতান বা মধ্যমপন্থী ও নির্ভরযোগ্য উম্মত উপাধিতে ভূষিত করেছেন, এর বিনিময়ে আমরা আল্লাহ তাআলার দরবারে চিরকৃতজ্ঞ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা সেই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক এত বড় মর্যাদা আমাদেরকে দান করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হ্যাঁ, আপনি হয়তো বুঝতে পারছেন না আমার নবী কেমন শানওয়ালা নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দরদী নবী। সেটা ওই দিন বুঝবেন যখন হাশরের ময়দানে আপনি দণ্ডায়মান হবেন, যখন আপনি কবরে যাবেন। এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারছেন না, আল্লাহ তাআলা আপনাকে একটু উপলব্ধি করার তৌফিক দান করুক। যারা বুঝতে পারছে, যারা একটু অনুধাবন করতে পারছে, তারা তো মাশাআল্লাহ কামিয়াবির রাস্তা পৌঁছে যাচ্ছে। আর যারা পারছেন না, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। কাল পরকালীন সফর যখন শুরু হয়ে যাবে, তখন প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ঘাটে ঘাটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় দয়াবান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন, তখনই আপনি প্রতিটা মুহূর্ত মুহূর্ত আপনি বুঝতে পারবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ তোমরা হচ্ছ পৃথিবীতে খোদাই সাক্ষী, তোমরা যে সাক্ষ্য দিবে তা আল্লাহর পক্ষ হতেই হবে এবং আল্লাহর কাছে সেটা গৃহীত বলে গণ্য হবে, অ্যাকসেপ্টেবল হবে। আর তাই মুসলমানগণ সম্মিলিতভাবে যে কাজকে ভালো মনে করে সেটা আল্লাহর কাছে ভালো, যেটা জায়েজ কাজ রয়েছে। তো অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, নতুন আবিষ্কার, যেটা একটা হচ্ছে বেদাতে মন্দ বিদাত, একটা হচ্ছে জায়েজ বিদাত, নতুন আবিষ্কার। কিন্তু একটা হচ্ছে বিদাতে হাসানা, একটা বিদাতে সাইয়া, একটা হচ্ছে আপনার মন্দ বিদাত, একটা হচ্ছে ভালো বিদাত। ভালো বিদাত কি? নতুন আবিষ্কার যেটা ধর্মের সাথে সাংঘর্ষিক না। একটা উত্তম পন্থা চালু করলাম যেটার মাধ্যমে দীন ইসলামের মধ্যে প্রবেশ করার কারণে, অর্থাৎ দীন ইসলামের মধ্যে নতুন পন্থা আবিষ্কার করার মাধ্যমে যেটার মধ্যে মানুষ উপকৃত হচ্ছে, সে জিনিসটা জায়েজ। যদি সেটা অবৈধভাবে হয় কিংবা দেখা যাচ্ছে এমন কিছু কার্যকলাপ সৃষ্টি করা হলো যেটার মাধ্যমে মানুষ গুনাহের দিকে ধাবিত হচ্ছে, যেগুলো মন্দ কাজ, সেগুলো হচ্ছে মন্দ বিদাত। যেমন আপনি খেয়াল করেন আজকাল একসময় মানুষ কিন্তু এই যে আপনার টিভির পর্দার সামনে আসতো না, টিভির পর্দা দেখেন, একটা খেয়াল করেন, এটা একটা স্ক্রিন, এটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অনেক সময় সেখানে ব্যাহাপনাও দেখা যায়, মোবাইলের মধ্যেও কিন্তু গান বাজনা সবই চলে আসতেছে। আর আপনি চাইলে সুন্দর ওয়াজ শুনতে পারছেন, মাদিনী চ্যানেলের মাধ্যমে আপনি সুন্নতে বড় বয়ান শ্রবণ করতে পারছেন, এটা ভালো ব্যবহার। তাহলে এটা এই জায়গাটুকু অবশ্যই যাইস। আগে মানুষ হেঁটে যেত হজের মধ্যে, এরপর উঠে কিংবা কিছুর মধ্যে সাওয়ারি হয়ে যেত, এরপর মানুষ এমন সময় গিয়েছে যে জাহাজের মাধ্যমে যেত, বর্তমানে আমরা এরোপ্লেনের মাধ্যমে যাচ্ছি, উড়োজাহাজের মাধ্যমে যাচ্ছি। তাহলে যদি বা উড়োজাহাজের ব্যবহার, এটা হচ্ছে একটা বিদাত, জায়েজ বিদাত, যদি বা সময়ের প্রেক্ষিতে সময় কমানোর জন্য আমরা সেটা ইউজ করতেছি, কিন্তু তৎকালীন সময় এটা কিন্তু ইউজ হয়নি। তো সম্মিলিতভাবে মুসলমানগণ সেটা ইউজ করতেছে মুসলমানদের উপকারে। এবং আমরা যখন মসজিদের মধ্যে যাই, মসজিদের এসি রয়েছে, একসময় এসি ছিল না, এত তাইসকৃত মার্বেলকৃত এরকম সুন্দর পাতল ছিল না, মাটির মসজিদ ছিল, অথচ আমরা সব কিছু ব্যবহার করছি। এটা যদি বা নতুন, যদি বা প্রবেশ করেছে নতুন হয়ে, কিন্তু জিনিসটা অবৈধ নয়, সেটা বৈধ রয়েছে এবং সেটা জায়েজ রয়েছে। আসুন আমরা অন্য প্রসঙ্গে না গিয়ে বিস্তারিত শুনতে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কী দয়া করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে কীরকম রহম করেছে। আল্লাহর পিয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ামত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেছেন। যে ইমাম আবু হামেদ গাজালি রহমতুল্লাহ আলাই তার কাশফু উলিমুল আখিরা গ্রন্থে দীর্ঘতম একটা হাদিস এভাবে বর্ণনা করেছেন। এর মর্মার্থ এই, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম ও তাদের উম্মতের এই বিতর্কের পূর্বে আল্লাহ পাক চতুষ্পদ জন্তু যারা রয়েছে, চতুষ্পদ জন্তু, তাদের ফয়সালা করবেন। কীরকম? শিংবিহীন মুসলিম পশু, দুনিয়ার মধ্যে যে পশুর শিং ছিল না তাকে শিং দান করে বদলা নেওয়ার ব্যবস্থা করবে। শিংওয়ালা পশু যার শিং নেই, শিংবিহীনকে আক্রমণ করেছে, আর কাল কেয়ামতের ময়দানে, হাশরের ময়দানে শিংবিহীনকে শিং দেওয়া হবে এবং তার বদলা নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিবেন, অথবা তাদেরকে মাটিতে মিশিয়ে দিবেন। আর যারা নবীদ্রোহী, যারা খোদাদ্রোহী, তারা আফসোস করে বলতে থাকবে যদি তারাও মাটিতে মিশে যেতে পারত। আর এই যে মিশে যাওয়ার ঘটনা, এটা কিন্তু সূরা নিসার 40 নং আয়াত যদি আপনি ভালো করে স্টাডি করেন তাহলে আপনার সুন্দরভাবে বুঝে চলে আসবে। আর কাফিরগণ বলবে, হাই, এটা তো যারা আম্বিয়া কেরামের নাফরমান রয়েছে, খোদাদ্রোহী নবীদ্রোহী, তাদের ব্যাপারে। আর যারা কাফির তারা বলবে, হাই যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছে, আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিনের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিয়েছেন। যে আল্লাহ পাকের অসংখ্য দয়া, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ সাক্ষ্যদাতা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আল্লাহ পাক গায়েবের সম্মাননাদাতা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দিয়েছেন নিয়ামত, রাসূলকে দিয়েছেন, আমাদের প্রিয় নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে যারা না বুঝে অহেতুক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কমায়তায়ন আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন, যারা অস্বীকার করে, তাহলে তারা কি সত্যিকারের ইমানদার কোনোদিন হতে পারবে? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে ক্ষমতায়ন করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সেটাকে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, এবং মানার মতো যদি মানে তাহলে সে তো প্রকৃত ইমানদার হতে পারবে। একটা জিনিস খেয়াল করুন যে আল্লাহ তাআলার যারা বিরুদ্ধে আচরণ করে, যারা নবীদের বিরুদ্ধে আচরণ করে, এই যে সবাইকে ডেকে যখন একত্রিত করে যখন এই জিজ্ঞাসাবাদ করা হবে, তখন এই কঠিন পরিস্থিতি কিন্তু পাবার আগেই কাফিররা বলতে থাকবে, যারা যাতে মাটিতে মিশিয়ে দিতে হবে, কারণ চতুষ্পদ জন্তু যারা রয়েছে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। আর সেই দিন কিন্তু ওই কাফিররাও কিন্তু চাইবে, এবং যারা খোদাদ্রোহী নবীদ্রোহী, যারা নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন রয়েছে, তারাও চাইবে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য। কেন? যাতে লাঞ্ছনার শিকার না হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা বিয়াদবি করেছে, খোদাদ্রোহী যারা ছিল, আল্লাহকে যারা অমান্য করেছে, যারা নবী আলিহি সাল্লাতু ওয়াসালাম আম্বিয়া কেরামের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুস্তাগি করেছে, বিয়াদবি করেছে, তাদের কিন্তু কঠিন প্রশ্নের এবং কঠিন সমস্যার সম্মুখীন তাদেরকে সেদিন হতে হবে। সেজন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আশিক বানাও, মহব্বতকারী বানাও, আমাদের ধারা যাতে কোনো প্রকারের বিয়াদবিমূলক আচরণ যাতে কোনোদিন না হয়, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে ধারণ করে সেটা বহিঃপ্রকাশ করে, যাতে আমরা ইমানদারিত্বের মধ্যে, ইশকে রসুলের মধ্যে, ইশকে রসুলের মধ্যে ডুব দিয়ে যাতে আমরা জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক সেদিন তেয়ামত আমাদেরকে তৌফিক নসিব করো। আমরা বুঝতে পারলাম সেদিন আল্লাহর নবী আলিহি সাল্লাতু ওয়াসালামগণের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সাফাই পেশ করবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মাধ্যমে, এবং যারা নবী আলিহি সাল্লাতু ওয়াসালামদেরকে মান্য করে নাই, আম্বিয়া কেরামের বিরুদ্ধে আচরণ করেছে, তারা সেদিন অপদস্ত হবে, অপমানিত হবে, এবং এক সময় গিয়ে তারা জাহান্নামে তাদের ঠিকানা হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করুক। সে কামিয়াবি পাওয়ার জন্য আল্লাহ তাআলার পিয়ার হাবিব আলী সাল্লাতু ওয়াসালামের শান ও আসমত আমাদেরকে বুঝে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক ইনশাআল্লাহ তাআলা। এই ব্যাপারে আরও বিস্তারিত রয়েছে ইনশাআল্লাহ তাআলা মাদিনী চ্যানেলের সাথে থাকুন। আগামী পর্বে আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব যে লৌহে মাহফুজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করে, কাল কিয়ামতের দিন তারাও থরথর করে কাঁপতে থাকবে, সেই কঠিন মুহূর্তগুলো কেমন হতে পারে, আর কবরবাসীর ঘটনা অনুষ্ঠানে আপনারা ক্রমান্বয়ে দেখতে থাকেন ইনশাআল্লাহ, এমন এমন ইমান আকিদার বিষয়গুলো আপনারা জানতে পারবেন যেটা ইনশাআল্লাহ আপনার জন্য আখিরাতের জন্য ইনশাআল্লাহ পথটা পরিষ্কার হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করুন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী পর্ব অবশ্যই দেখবেন। সে দাওয়াতটুকু রইল, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর উজ্জ্বল করো ওগো মোর প্রিয়।